বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 2 জুলাই, 18 আষাঢ় এবং ফার্সি 11 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে নতুন ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানকে পরমাণু সমঝোতার পূর্ণ অর্থনৈতিক সুবিধা ভোগ করার গ্যারান্টি দিলে চলমান আলোচনায় একটি চুক্তি সই হতে পারে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বর্ণার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাধা দেবার অভিযোগ করেছে বিএনপি। ভারতের মণিপুর রাজ্যে এক ভূমিধসে সেনা সদস্য সহ 81 জনের মৃত্যুর 3 দিনের মাথায় সেখানে আবার ভূমিধস, অনেকের মৃত্যুর আশঙ্কা। এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের তীব্র সমালোচনা করলেন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুনজাদা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা বাস্তববাদী হলে এবং তেহরানকে পরমাণু সমঝোতার পূর্ণ অর্থনৈতিক সুবিধা ভোগ করার শক্তিশালী গ্যারান্টি দিলে পাশ্চাত্যের সঙ্গে চলমান আলোচনায় একটি চুক্তি সই হতে পারে। কাতারের রাজধানী দোহায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সর্বশেষ আলোচনা শেষ হওয়ার 2 দিন পর শুক্রবার এক টুইটার বার্তায় তিনি মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান বলেন, ইরান শক্তিমত্তা ও যুক্তিপূর্ণ অবস্থান নিয়ে পাশ্চাত্যের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে। তিনি বলেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আমেরিকা 2018 সালের মে মাস পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেনে চলার দাবি করেছে, কিন্তু এই 3 বছরও মার্কিন সরকারের প্রতিবন্ধকতা সৃষ্টির অপতৎপরতার কারণে ইরান ওই সমঝোতা থেকে পূর্ণ অর্থনৈতিক সুবিধা পায়নি, ইরানকে স্বাধীনভাবে আন্তর্জাতিক লেনদেন করতে দেয়া হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরেক বক্তৃতায় বলেছেন, তুরস্কের উদ্বেগ বুঝতে পারি, কিন্তু এরপরও কোনো যুক্তিতেই সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইরান সরকার সিরিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপের ঘোর বিরোধী বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান আজ সিরিয়ায় পৌঁছে মন্তব্য করেন। তিনি আরো বলেন, কূটনৈতিক উপায় এবং আলোচনার মাধ্যমে সিরিয়া ও তুরস্কের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তুরস্ক সফর করেছেন, সেখানে তিনি সিরিয়া সহ বিভিন্ন বিষয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আজ সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে তিনি বলেন, সিরিয়ায় আজকের ইসরায়েলি হামলারও নিন্দা জানাচ্ছে। ইহুদিবাদীরা সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি জনগণের সমস্যা বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। এছাড়া দেশটির উপর নিষেধাজ্ঞার খড়গ তো রয়েছে। আবদুল্লাহিয়ান আরো বলেন, ইসরায়েল এখন এ ধরনের নানা পদক্ষেপের মাধ্যমে সিরিয়াকে অনিরাপদ হিসেবে তুলে ধরতে চাইছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আমেরিকার বিদ্বেষী আচরণ এখনও অব্যাহত রয়েছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণের মাধ্যমে এখন এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বার্ষিকীকে সামনে রেখে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এসব কথা বলেছে। আগামীকাল ওই হামলার 34 বছর পূর্ণ হবে। 1988 সালের 3 জুলাই পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেসেস থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে 274 জন যাত্রী এবং 16 জন ক্রু ছিলেন। বন্দর আব্বাস থেকে দুবাই যাওয়ার সময় হরমুজ প্রণালীর আকাশে বিমানটিকে ধ্বংস করা হয়। বিমানের 290 আরোহীর মধ্যে 66টি শিশু এবং 53 জন নারী ছিলেন। মার্কিন কর্মকর্তারা সে সময় মিথ্যা দাবি করে বলেছিলেন তাদের যুদ্ধজাহাজ ভুল করে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে, কিন্তু পরবর্তী সময় ওই যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে ওই হামলার জন্য পুরস্কৃত করে আমেরিকা। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক বলেছে, 2021 সালে এই সংস্থার তেল খাতে আয় শতকরা 77% বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এটি আরও বলেছে, ওই বছর ইরান তেল রপ্তানি করে $25 বিলিয়ন আয় করেছে। অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থাটি শুক্রবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানায়। এটি আরও বলেছে, গত বছর তেল রপ্তানি করে সংস্থাভুক্ত দেশগুলো $560 বিলিয়ন আয় করেছে, যা তার আগের বছরের তুলনায় শতকরা 77% বেশি। 2020 সালে 13-20 সদস্য বিশিষ্ট ওপেক তেল খাতে আয় করেছিল মাত্র $317 বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়, ইরান 2021 সালে তেল রপ্তানি করে $25 বিলিয়ন আয় করেছে। 2020 সালের তুলনায় ইরানের এই আয় ছিল 3 গুণেরও বেশি। 2020 সালে ইরান মাত্র $7 বিলিয়ন তেল রপ্তানি করেছিল। ওপেক এমন সময় ইরানের তেল বিক্রির এই পরিসংখ্যান তুলে ধরল যখন তেহরানের উপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বর্ণার্তদের মাঝে দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। এদিকে দৌলতপুর সহ ফুলগাজীর প্রতিটি গ্রামে বিএনপি নেতাদের বাড়িতে শুক্রবার রাতে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা অভিযান চালায় বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ফেনীতে ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামে বন্যার্তদের মাঝে দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাধা দেবার অভিযোগ করেছে বিএনপি। এদিকে দৌলতপুর সহ ফুলগাজীর প্রতিটি গ্রামে বিএনপি নেতাদের বাড়িতে শুক্রবার রাতে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা অভিযান চালায় বলেও অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের। অভিযোগ, শনিবার সকাল থেকে ফুলগাজী যাওয়ার পথে কয়েক স্থানে যুবলীগ ও ছাত্রলীগ ব্যারিকেড বসানোর কারণে দৌলতপুরে পৌঁছাতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। পরে ফেনীতে সংবাদ সম্মেলন করে স্থানীয় নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে নেতারা ঢাকায় ফিরে আসেন। এর আগে আজ সকাল 10টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা দলের আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে ফেনীতে পৌঁছান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু জানান, ফেনীর মহিবাল ফ্লাইওভারে তাদের বহর থামিয়ে দেয় পুলিশ। ত্রাণ বিতরণে বাধার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি অবিলম্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করেছেন, ঘটনাস্থলের পাশেই ফুলগাজী থানা, পুলিশ সময় মতো হস্তক্ষেপ করলে এমন ঘটনা ঘটা সম্ভব ছিল না। এ ব্যাপারে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম পাল্টা অভিযোগ করে বলেন, সংঘর্ষের আগে ফুলগাজী সদর উপজেলার যুবলীগ সভাপতি মিজান কোম্পানির উপরে হামলা করে বিএনপি কর্মীরা। এতে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যুবলীগ উদ্দেশ্যমূলকভাবে কারো সভা পণ্ড করতে হামলা করেনি বলেও তিনি দাবি করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ফিরছি সংবাদে। ভারতের মণিপুর রাজ্যের নোনে জেলায় আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এর আগে গত 29 জুন একই এলাকার কাছে আরেকটি ভূমিধসে এ পর্যন্ত 81 জনের মৃত্যু হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির 18 সদস্য রয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মণিপুরে প্রকৃতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার নোনে জেলায় আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। গত 29 জুন একই এলাকার কাছে অর্থাৎ নোনে জেলার টুপল রেলওয়ে স্টেশনের কাছে একটি বিশাল ভূমিধস হয়েছিল, যাতে এ পর্যন্ত 81 জনের মৃত্যু হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির 18 জন সেনা রয়েছেন। ভয়াবহ এই ভূমিধসের পর আজ শনিবারও বেশ কয়েকটি টিম সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এর আগে গতকাল শুক্রবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নোনে জেলার ভূমিধসের ঘটনাকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, এটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। আমরা 81 জনকে হারিয়েছি। একজন টেরিটোরিয়াল আর্মি জওয়ান সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও কমপক্ষে 55 জন আটকে রয়েছে। মাটির কারণে সমস্ত লাশ উদ্ধার করতে 2-3 দিন সময় লাগবে। মুখ্যমন্ত্রী নিহতদের স্বজনদের প্রত্যেককে 5 লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। অন্যদিকে পিআরও ডিফেন্স গুয়াহাটির পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ 12 জন টেরিটোরিয়াল আর্মি জওয়ান এবং 26 জন বেসামরিক নাগরিকের সন্ধানে অভিযান এখনও চলছে। এদিকে ভূমিধসে আহতদের ননে আর্মি মেডিকেল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের তীব্র সমালোচনা করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুনজাদা। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী কাবুলে অনুষ্ঠিত আলেমদের এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি এই সমালোচনা করেন। তালেবান নেতা বলেন, আমাদের উপর যদি পরমাণু অস্ত্র দিয়েও হামলা চালানো হয় তাহলেও আমরা আমাদের নীতি থেকে সরে যাব না। শুক্রবার কাবুলের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের ধর্মীয় নেতা ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের 3-দিন ব্যাপী সমাবেশের দ্বিতীয় দিনে ভাষণ দেন আখুনজাদা। সমাবেশে মোট 3,000 আলেম ও গোত্র নেতা অংশ নেন। সমাবেশে গত মাসে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের জন্য দোয়া করেন আখুনজাদা। লেবাননের নিরাপত্তা বাহিনী ইহুদিবাদ ইসরায়েলের একজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। এর আগে আটক এক গুপ্তচরের স্বীকারোক্তির পর শুক্রবার তাকে আটক করা হয়। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দৈনিক আল আখবার জানিয়েছে, 3 বছর আগে প্রথমে আফ্রিকান বংশোদ্ভূত এক মেয়ের মাধ্যমে ইহুদিবাদীদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ স্থাপিত হয়। এরপর সে বিভিন্ন পরিমাণ অর্থের বিনিময়ে শত্রুদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে শুরু করে। বিভিন্ন নিরাপত্তা সূত্রে দেখা গেছে, ইসরায়েলের এই অনুচর লেবাননের বেকা অঞ্চলের বাদনাইল শহরে অবস্থান নিয়ে সেদেশের সেনাবাহিনী ও হিজবুল্লার নানা তৎপরতা সম্পর্কে তথ্য সরবরাহ করত। সামরিক গাড়িগুলোর আসা যাওয়া সম্পর্কে ইসরায়েলকে তথ্য দিত। মুসলিম অধ্যুষিত লেবাননকে অস্থিতিশীল করতে সবসময় তৎপরতা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এরই অংশ হিসেবে চলে গুপ্তচর বৃত্তিও। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো নিজেকে নিচ্ছক প্রতিরক্ষা জোট দাবি করে যে বক্তব্য দিয়েছে তাকে হাস্যকর এবং মর্যাদাহানিকর বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বেলারুশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সমাবেশে বক্তৃতা করার সময় এ মন্তব্য করেন। সম্প্রতি নেটো জোটের একাধিক সদস্য এই জোটকে আত্মরক্ষামূলক জোট বলে দাবি করেছে। এর জবাবে ল্যাপ্রভ বলেন, সম্প্রতি হোয়াইট হাউসের একজন প্রতিনিধি এ কথার পুনরাবৃত্তি করেছেন যে রাশিয়া বা অন্য কারও নেটোকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ নেটো একটি আত্মরক্ষামূলক জোট। প্রাপ্তবয়স্ক মানুষেরা এ ধরনের বাজে কথা বলতে পারে দেখে আমাদের হাসি পায়। এ ধরনের কথাবার্তা মর্যাদাহানিকর। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সিরিয়ার কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য দামেস্ক সফরে গেছেন। তাঁর এ সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সিরিয়ার কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য দামেস্ক গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরের উদ্দেশ্য। দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এমন সময় সিরিয়া সফরে এসেছেন যখন তিনি গত সোমবার তুরস্ক সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সাথে বৈঠকে সিরিয়াসহ এ অঞ্চলের অন্যান্য বিষয়ে মত বিনিময় করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারা সফরকালে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাতে সিরিয়ায় যে কোনো সামরিক হামলার বিরুদ্ধে ইরানের অবস্থানের কথা জানিয়েছিলেন, কেননা তুরস্ক সরকার সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ইরাক ও সিরিয়ার উত্তরে সামরিক হামলা চালানোর কথা ঘোষণা করার পর থেকে সমগ্র ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান প্রথম থেকেই রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান বলেছেন, রাজনৈতিক সমাধানকেই নিরাপত্তা ক্ষেত্রে তুরস্কের উদ্বেগ দূর হওয়ার একমাত্র উপায় বলে আমরা মনে করি এবং যে কোনো সামরিক পদক্ষেপ এড়িয়ে কেবল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। ইরান মনে করে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় ওই দেশটির শক্তিশালী উপস্থিতি খুবই জরুরি। বাস্তবতা হচ্ছে সিরিয়ার বিরুদ্ধে এই অঞ্চলের অনেক দেশ কঠিন ষড়যন্ত্রে লিপ্ত এবং তারা উগ্র গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু ইরানের সহযোগিতায় সিরিয়া ওই কঠিন বিপদ থেকে রক্ষা পায়। অন্যদিকে আঞ্চলিক কিছু বিষয়ে ইরান ও তুরস্কের মধ্যে মতবিরোধ থাকলেও ইয়েমেনে যুদ্ধবিরতি ও মানবিক বিপর্যয় রোধ এবং ফিলিস্তিন ইস্যুতে তারা অভিন্ন নীতি পোষণ করে। এতে কোনো সন্দেহ নেই যে ইরান স্বাধীন নীতি নিয়ে চলে এবং এ অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরোধী। সে কারণে আঞ্চলিক সমস্যা সমাধান ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সংলাপকেই ইরান অগ্রাধিকার দেয়। যাই হোক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর সম্পর্কে বলেছেন, সিরিয়া ও তুরস্কের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসন করা তার এই সফরের অন্যতম উদ্দেশ্য।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সাম্প্রদায়িক নির্যাতন, সংখ্যালঘু শিক্ষকদের উপর সাম্প্রতিক হামলা এবং পূজা মণ্ডপে হামলা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি যে বক্তব্য রেখেছেন তা মিথ্যাচার বলে দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সংখ্যালঘু শিক্ষকদের উপরে সাম্প্রতিক হামলা এবং পূজা মণ্ডপে হামলা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে চলমান সহিংসতা ও নির্যাতন অস্বীকার করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে যে বিবৃতি দিয়েছেন তাতে সংখ্যালঘু সম্প্রদায় হতাশ হয়েছেন। নেতৃবৃন্দ দাবি করেন, পররাষ্ট্রমন্ত্রীকে এমন মিথ্যাচারের দায় স্বীকার করে অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে, অন্যথায় আগামী সংসদ নির্বাচনে যে কোনো দল থেকে তাকে প্রার্থী করা হলে সংখ্যালঘু ভোটাররা তাকে বর্জন করবে বলে হুঁশিয়ার করেন নেতারা। সম্প্রতি ভারত সফরে গিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় 33,000 পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। আজকের প্রতিবাদ সমাবেশে সংখ্যালঘু নেতারা বলেন, গত দুর্গাপূজার সময় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী সহ দেশব্যাপী 26টি জেলায় পূজামণ্ডপ ও সাম্প্রদায়িক সহিংসতা ও তাণ্ডবের সময়ও পররাষ্ট্রমন্ত্রী একই রকম মিথ্যাচার করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর এহেন ভূমিকায় দ্বিগুণভাবে উৎসাহিত হয়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা শিক্ষক সম্প্রদায় সহ সাধারণ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন হিন্দু নেতারা। এ জাতীয় সকল প্রকার সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নের আশু অবসান এবং সাম্প্রদায়িক দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নেতারা। সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার বলেন, এদেশে এখন সংখ্যালঘু শিক্ষকদের গলায় জুতার মালা পরানো হয়, তাও আবার প্রশাসনের উপস্থিতিতে। সরকার ভাবছে তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের প্রয়োজন নেই, কিন্তু সোনার বাংলা গড়তে হলে দেশের সব মানুষের অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। সংখ্যালঘু সম্প্রদায়কে বাঁচাতে হলে সরকারকে বাধ্য করতে হবে তারা যেন এসব ঘটনার বিচার করে। সমাবেশ থেকে আগামী 16 জুলাই বিকেল 3টায় সারা দেশে নির্বাচনী ইস্তেহারে সরকারি দল কর্তৃক সংখ্যালঘু স্বার্থ বান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে নতুন ধারাবাহিক আলোচনা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
ইউনেস্কোর উদ্যোগে চলতি 2022 সালে সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে এই দিবস পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে ইরানও এই দিবস পালন করে থাকে এবং এই দেশটিও জ্ঞান গবেষণায় পিছিয়ে নেই। তবে এক্ষেত্রে ইরানের বিশেষ ঐতিহ্য রয়েছে। ইরানে বহু জ্ঞানী, গুণী, মনীষী ও বিজ্ঞানীর জন্ম হয়েছে এবং এক্ষেত্রে দেশটির ইতিহাস অনেক পুরানো। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক নতুন ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা ইরানে জ্ঞান বিজ্ঞান চর্চার ইতিহাস, বিজ্ঞানীদের ঐতিহ্য, তাদের নানা কর্মকাণ্ড, অবদান ও জীবনী নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
মানব সমাজের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা বা গুরুত্বের বিষয়টি কারো কাছে অজানা নয়। এ কারণে রসায়ন, পদার্থ ও গণিত শাস্ত্র নিয়ে গবেষণার প্রতি মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। শিক্ষাঙ্গনের বিভিন্ন স্তরে এসব বিষয়ে পড়াশোনা ও গবেষণার ব্যবস্থা করা হয়েছে। এসব গবেষণা কেন্দ্রে বিজ্ঞানের বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। ইউনেস্কো প্রতি বছর টেকসই উন্নয়নে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে মানুষ মৌলিক বিজ্ঞান অর্থাৎ পদার্থ, রসায়ন, গণিত, ভূগোল, পরিবেশ ও জীববিদ্যা, পরিসংখ্যান, জেনেটিক বা বংশগতিবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠে। মৌলিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্র প্রস্তুত করা, বিজ্ঞানীদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটানো, সমাজের মানুষের কাছে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এবং বিভিন্ন দেশে মৌলিক বিজ্ঞানের অগ্রগতি পর্যালোচনা করা ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবারের ইউনেস্কোর ঘোষিত বিজ্ঞান দিবসের অন্যতম লক্ষ্য।
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেসিক সায়েন্স বা মৌলিক বিজ্ঞান। উদাহরণস্বরূপ, বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করা যায়, যাতে মানুষ উপকৃত হতে পারে। একই সাথে সবার উচিত বিশ্বের কোটি কোটি মানুষের টিকে থাকার জন্য এসব ক্ষেত্রে গবেষণার গুরুত্ব উপলব্ধি করা। বাস্তবতা হচ্ছে, মৌলিক বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষ সাধনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কিনা নতুন নতুন আবিষ্কারে সহায়ক। ইরানে বৈজ্ঞানিক উৎপাদন ও অগ্রগতির ইতিহাস জানতে হলে অতীতের সোনালী দিনগুলোর দিকে ফিরে যেতে হবে। এছাড়া গত শতাব্দীতে বিজ্ঞান, গবেষণা ও আধ্যাত্মিকতার কারণে ইরান বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিল। এমনকি সাহিত্য অঙ্গনেও ইরানের খ্যাতি দুনিয়া জোড়া। ইরানের বিখ্যাত কবি রুদাকির কবিতা ও সাহিত্য থেকে জ্ঞানচর্চা ও গবেষণার গুরুত্ব ফুটে উঠেছে। তিনি বলেন, তুমি যদি জ্ঞানচর্চা করো তাহলে মহাকাশের বহু রহস্য তোমার কাছে উন্মোচিত হবে। ইসলাম ধর্মেও জ্ঞানচর্চা ও লেখাপড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সুদূর অতীত থেকে বর্তমান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান চলমান, এই ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।
বৃহত্তর ইরানের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে শিল্প, সংস্কৃতি ও বিজ্ঞানের সকল ক্ষেত্রে অসামান্য অবদান চোখে পড়ার মতো। ভূরাজনৈতিক দিক থেকে বিশেষ অবস্থানের কারণে ইরান বহুবার বহিঃশক্তির মাধ্যমে হামলার শিকার হয়েছে, কিন্তু শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বাইরের কোনো শক্তি ইরানে প্রভাব বিস্তার করতে পারেনি। বরং আক্রমণকারীরাই ইরানের সমৃদ্ধ সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে। এ কারণে কথাবার্তা ও আচরণের ক্ষেত্রে অনেক আদব কায়দা, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সৌজন্যমূলক অনেক শব্দের ব্যবহার এবং ইরানের সাংস্কৃতিক প্রভাব লক্ষ্য করা যায় অন্যান্য জাতির সংস্কৃতিতে। প্রাচীন ইরান তথা ইসলামের প্রাথমিক যুগে জ্ঞানবিজ্ঞানের সূতিকাগার হিসেবে বিশ্বজুড়ে এদেশটির খ্যাতি ছিল। আজকের যুগে চিকিৎসাশাস্ত্র, গণিত, দর্শন, বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়ন ও অগ্রগতি আমরা লক্ষ্য করছি, তার পেছনে সে সময়কার ইরানি মনীষীদের বিরাট অবদান রয়েছে। এ প্রসঙ্গে রসায়ন ও আলজেব্রা শাস্ত্রে ইরানি মনীষীদের অবদানের কথা উল্লেখ করা যায়।
উদাহরণস্বরূপ, ইরানের খ্যাতনামা মনীষী মুসা আল খাওয়ারেজমির কথা উল্লেখ করা যায়, যিনি অ্যালগোরিদম বা বীজগণিত তথা অ্যালজেব্রার জনক ছিলেন। তিনি প্রথম তার একটি বইয়ে এই অ্যালজেব্রার নাম উল্লেখ করেন। বইটির নাম হল আল জাবর ওয়াল মুকাবিলা। তিনি ভারতীয় ও পার্সিয়ান হিসাব গ্রহণ বা গণনা পদ্ধতির মিশ্রণ ঘটিয়ে নতুন একটি গণনা পদ্ধতি চালু করেছিলেন। এ কারণে তখনকার সময়ে ইউরোপীয়রা তাদের নিজস্ব গণনা পদ্ধতি বা যন্ত্র থেকে সরে এসে নতুন এই পদ্ধতি গ্রহণ করেছিল। তার হাতেই বীজগণিত পরে আরও সমৃদ্ধ হয়। বর্তমান যুগ পর্যন্ত গণিত বিদ্যায় যে উন্নয়ন এবং এর সহায়তায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উন্নতি ও আবিষ্কার সম্ভব হয়েছে তার মূলে রয়েছে আল খাওয়ারিজমির উদ্ভাবিত গণিত বিষয়ক নীতিমালারই বেশি অবদান। তার রচিত বই আল জাবর ওয়াল মোকাবিলা থেকে বীজগণিতের ইংরেজি নাম আল জেব্রা উৎপত্তি লাভ করে। মুসা আল খাওয়ারিজমির এই আবিষ্কার প্রাচ্য ও পাশ্চাত্যে ব্যাপকভাবে সমাদৃত হয়।
ইরানে চিকিৎসাবিদ্যা ও গবেষণার ইতিহাস অনেক পুরনো এবং এক্ষেত্রে দেশটি বেশ সমৃদ্ধ। প্রাচীন ভারত ও গ্রিসের চিকিৎসা শাস্ত্রে ইরানের ভূমিকা ছিল অনস্বীকার্য। এ প্রসঙ্গে ইরানের জান্দি শাপুর বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করা যায়। এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল একটি হাসপাতাল এবং এটি ছিল তৎকালীন সময়ের প্রথম চিকিৎসা বিষয়ক শিক্ষা কেন্দ্র। মেডিকেল তথা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা সেবা দিতেন। ভারত, গ্রিস সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইরানের জান্দি শাপুর বিশ্ববিদ্যালয়ের আসত পড়াশোনা করার জন্য। কোনো কোনো বিশেষজ্ঞ এও দাবি করতেন, ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি ও সাফল্যের কারণে সেখানে প্রথম হাসপাতাল ব্যবস্থা চালু হয়েছিল, যা ইরানিদের জন্য ছিল গর্বের বিষয়।
খ্রিস্টীয় দশম শতাব্দীতে ইরানের আরেক খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী, রসায়নবিদ ও দার্শনিক ছিলেন মোহাম্মদ জাকারিয়া রাজি। তিনি বিভিন্ন রোগের চিকিৎসায় বিভিন্ন রকমের ওষুধ আবিষ্কারের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। চোখ নিয়ে ব্যাপক গবেষণা করার কারণে চক্ষুরোগ চিকিৎসার পথপ্রদর্শক বলা হয়ে থাকে তাকে। চোখের রেটিনার যে ১০টি লেয়ার আছে তা তিনিই প্রথম আবিষ্কার করেন। শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমরা ইরানের মনীষীদের অবদান সম্পর্কে আরও কথা বলব। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
নতুন ধারাবাহিক আলোচনা জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, শিক্ষক হত্যা, জিতুর পর সেই ছাত্রীয় বহিষ্কার, দৈনিক কালের কণ্ঠ, ২৩ লাখ টাকা নিয়ে আটক সার্ভেয়ারকে আদালতে প্রেরণ, তদন্ত করবে দুদক, দৈনিক প্রথম আলো, ই কমার্স সেক্টরে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে, পরিকল্পনা মন্ত্রী, দৈনিক যুগান্তর, পথে পথে ব্যারিকেড, ত্রাণ না দিয়েই ঢাকায় ফিরলেন বিএনপি নেতারা, দৈনিক সমকাল, গণহত্যার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত দ্বিতীয়, আমেরিকার উদ্বেগ, দৈনিক নয়া দিগন্ত, ভারতের শিরোনাম, নূপুরের হয়ে পোস্ট, কুপিয়ে খুন রসায়নবিদকে, এনআইএ তদন্তের নির্দেশ শাহের, দৈনিক আনন্দবাজার পত্রিকা, মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে, এখনো নিখোঁজ বহু, দৈনিক আজকাল, উদয়পুর হত্যাকাণ্ডের ধৃতকে মালা পরিয়েছিলেন বিজেপি নেতা, ছবি ঘিরে শুরু বিতর্ক, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, ব্যাগে ভরে ২৩ লাখ টাকা নিয়ে এসে ধরা পড়া কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ শনিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সেলিমুদ্দিন প্রথম আলোকে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজের সাধারণ ডায়েরি বা জিডির ভিত্তিতে সার্বিয়ার আতিকুর রহমানকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। যেহেতু তিনি সরকারি কর্মচারী, বিপুল পরিমাণ টাকাসহ ধরা পড়েছেন, সেহেতু এ ঘটনার তদন্ত ও মামলার দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের। এ বিষয়ে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালককে জানানো হয়েছে।
দৈনিক কালীকণ্ঠ শিরোনামের খবরে বলা হয়েছে, আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের মূল আসামি আশরাফুল ইসলাম জিতুকে স্থায়ী বহিষ্কারের পর এবার এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত এই ছাত্রী জিতুর প্রেমিকা ছিল বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনিস আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল হাসান। তিনি বলেন, জিতু একজন শিক্ষককে হত্যা করে প্রতিষ্ঠানের সবাই সচক্ষে বিষয়টি দেখেছে, শৃঙ্খলা বিরোধী কাজ করায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। জানতে পেরেছি তার জবানবন্দিতে সে এও উল্লেখ করেছে যে মেয়েটার উস্কানিতে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ছাত্রীদের মুখে বর্তমানে এটাই প্রচলিত। অধ্যক্ষ আরও বলেন, অনেকগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে মেয়েটি ক্লাসে আসলে তার নিরাপত্তার শঙ্কা দেখা দেবে এবং ছাত্রীদের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হতে পারে।
দৈনিক সমকাল খবরে জানিয়েছে, ফেনীর ফুলগাজীর দৌলতপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার কর্মসূচি ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। কিন্তু তাদের অভিযোগ, শনিবার সকাল থেকে ফুলগাজী যাওয়ার পথে কয়েক স্থানে যুবলীগ ও ছাত্রলীগ ব্যারিকেড বসানোর কারণে দৌলতপুর পৌঁছাতে পারেনি বিএনপি। পরে ফেনীতে করা সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে ঢাকায় ফিরে যান তারা। জানা গেছে, সকাল 10টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা দলের আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে ফেনী পৌঁছান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু জানান, ফেনীর মহিপাল ফ্লাইওভারের কাছে তাদের বহর থামায় পুলিশ। পরে পুলিশ তাদেরকে ফুলগাজীতে 144 ধারা জারি রয়েছে জানিয়ে ঢাকায় ফেরত যেতে বলে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশে নিত্য নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্ট আপ নতুন উদ্যোগ বাজারে আসছে, ই কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ই কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহ বোধ করছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। যদিও এটা বলতে হয় যে দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে যেটা আমরা আশা করি না, সার্বিকভাবে ই কমার্স প্রতিষ্ঠানের দিন দিন উন্নতি আরও বাড়বে। শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগোয়ের পদ্মা হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
দৈনিক নয়া দিগন্তের খবর, ভারতে গণহত্যার ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে, এমনই আশঙ্কা প্রকাশ করলেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন দূত রাশাদ হোসেন। গণহত্যার ঝুঁকি রয়েছে এমন দেশের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তার বক্তব্য, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্বের যাবতীয় উপকরণ রয়েছে ভারতে। রাশাদ জানান, আমেরিকা নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ভারতের সঙ্গে কথা বলছে। ভারতে ধর্মীয় স্বাধীনতার একটি প্যানেলে বক্তৃতা রাখার সময় মার্কিন এক কর্মকর্তা বলেন, হোলোকাস্ট মিউজিয়ামের আর্লি ওয়ার্নিং প্রজেক্ট বা প্রারম্ভিক সতর্কীকরণ প্রকল্প ভারতকে গণহত্যার ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রেখেছে। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের উল্লেখ করেন। তিনি বলেন, আমরা গির্জার উপর হামলা দেখেছি, ঘরবাড়ি ধ্বংস হতে দেখেছি, হিজাবের উপর নিষেধাজ্ঞা রয়েছে, এমন সব বক্তব্য প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে যা মানুষের প্রতি খুবই অমানবিক। দেশের একজন মন্ত্রী মুসলমানদেরকে উইপোকা বলে উল্লেখ করেছেন।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় এসেছে, বিজেপির সাসপেন্ডেড বা নিলম্বিত জাতীয় মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে নেট মাধ্যমে পোস্ট করার অপরাধে 54 বছর বয়সী এক রসায়নবিদকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল মহারাষ্ট্রের অমরাবতীতে। ওই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থানীয় পুলিশের বক্তব্য, ঘটনাটি ঘটেছে গত 21 জুন। উমেশ প্রহ্লাদ রাও কলহে নামে এক রসায়নবিদ খুন হন অমরাবতীতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নূপুরের সমর্থনে নেট মাধ্যমে পোস্ট করার ফলেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত 5 যুবককে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, উদয়পুর নৃশংস হত্যাকাণ্ডের পরে কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। গ্রেপ্তার করা হয়েছে প্রধান দুই অভিযুক্তকে, চলছে জিজ্ঞাসাবাদ। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। এক, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গত 3 বছর ধরে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিল রিয়াজ আটারি ও মোহাম্মদ গাউস। এমনকি 2019 সালের একটি ছবিতে রিয়াজকে মালা পরাতেও দেখা যাচ্ছে ইরশাদ চেনওয়ালা নামের এক বিজেপি নেতাকে। ওই বিজেপি নেতা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্বীকারও করে নিয়েছেন ছবিতে তাকেই দেখা যাচ্ছে, তিনিই মালা পরিয়েছিলেন রিয়াজকে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করেছে। হাত শিবিরের নেত্রী ও প্রাক্তন সাংসদ রেণুকা চৌধুরী ওই সংক্রান্ত একটি পোস্ট টুইটারে শেয়ার করে লিখেছেন, আমি অবাক নই আপনারা, যে পোস্টটি তিনি শেয়ার করেছিলেন তাতে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তবে কি উদয়পুরের ঘটনার সঙ্গে বিজেপি জড়িত?
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা বিশ্বের অন্যান্য যুদ্ধের সঙ্গে ইরান ইরাক যুদ্ধের পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ পরিচালনায় ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বের অনন্য গুণাবলী নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী বিপ্লবের আগে ইরানের জনগণের মধ্যে স্বৈরাচারী শাহ সরকারকে উৎখাতের লক্ষ্যে একটি জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল। বিপ্লবের মাধ্যমে ওই পরনির্ভরশীল সরকার উৎখাতের পর থেকে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণের মধ্যে সে ঐক্য ও সংহতি অব্যাহত থাকে। আর এই অপূর্ব ও নজিরবিহীন ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মতো একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতার অনন্য নেতৃত্বের কারণে। এই মহান নেতার নেতৃত্বে ইরানের জনগণের মধ্যে যখন বিপ্লব পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য বিদ্যমান, তখন ইরাকি স্বৈরশাসক সাদ্দাম ইরানে হামলা চালানোর দৃষ্টতা দেখায়। বিপ্লব বিজয়ের মাত্র 19 মাস পর সাদ্দাম বাহিনী যখন ইরানে আগ্রাসন চালায়, তখন ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি ততটা মজবুত হয়নি এবং এদেশের সেনাবাহিনী ছিল অনেকটা ভঙ্গুর অবস্থায়।
এ সময় ইরানের ইসলামী শাসন ব্যবস্থার শত্রুরা তেহরানের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তের বিচ্ছিন্নতাবাদীদের লেলিয়ে দেয়। একই সঙ্গে চলে ইরাকি বাহিনীর আগ্রাসন। ইরাকি বাহিনী ইরানে এই পরিকল্পনা নিয়ে অকস্মাৎ আগ্রাসন চালায় যে তারা কয়েকদিনের মধ্যেই তেহরান দখল করে ফেলবে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বিশিষ্ট কৌশলবিদ হেনরি কিসিঞ্জার 1980 সালের 29 আগস্ট এক ভবিষ্যৎবাণীতে বলেন, ইরাক মাত্র 10 দিনে ইরান দখল করে ফেলতে পারবে। ফ্রান্সে আশ্রয় গ্রহণকারী ইরানের সাবেক শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার একই দিন বলেন, ইরাকের হাতে মাত্র কয়েক মাসের মধ্যে ইরানের পতন হবে। আর ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন যুদ্ধের প্রথম দিন ঘোষণা করেন, তিনি 7 দিনের মাথায় তেহরানে বসে চা পান করবেন। কিন্তু ইরানি যুব সমাজ ন্যূনতম সমরাস্ত্র নিয়ে দেশ রক্ষায় আত্মনিয়োগ করে। এসব ভবিষ্যৎবাণীর সবগুলোই এর ফলে ব্যর্থ হয়।
ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইরাকি বাহিনীর এই আগ্রাসনকে ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার সুযোগ হিসেবে কাজে লাগান। যে কোনো যুদ্ধে বিজয়ের জন্য নেতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরাক ইরান যুদ্ধে ইমাম খমেনির আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব, অস্ত্রশস্ত্র ও অভিজ্ঞতায় অসম অবস্থানে থাকা ইরানকে বিজয় এনে দেয়। গোটা ইরানি জাতি, বিশেষ করে তরুণ যোদ্ধারা ইমামের প্রতি যে ভালোবাসা ও অন্ধবিশ্বাস দেখিয়েছিল তার সম্ভব হয়েছিল তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে। চাপে দেওয়া এই যুদ্ধকে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই ইরানি জনগণের জন্য পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে রূপান্তরিত করেন। তিনি নিজের আধ্যাত্মিক ব্যক্তিত্ব দিয়ে ইরানের হাজার হাজার তরুণকে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের মোহ থেকে ছিন্ন করে পরকালীন চিরস্থায়ী আবাসের প্রতি আকৃষ্ট করে তোলেন। তিনি ইসলামের সমৃদ্ধ শিক্ষা তুলে ধরে তাদেরকে একথা বোঝাতে সক্ষম হন যে ইসলামী ভূখণ্ড রক্ষার যুদ্ধে আত্মনিয়োগ করে শাহাদত বরণ করলে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করা যায়।
ইমামের এই আহ্বানী সাড়া দিয়ে হাজার হাজার তরুণ যখন পাগলপারা হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন বিশ্বের বাঘা বাঘা রণকৌশলবিদ ও রাজনৈতিক বিশ্লেষক হতভম্ব হয়ে যান। ইরানি যোদ্ধারা ইমাম খমেনিকে দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে গ্রহণ করার পাশাপাশি ধর্মীয় নেতা হিসেবে তার নির্দেশ পালনকে নিজেদের জন্য অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্য হিসেবে গ্রহণ করে। প্রখ্যাত মার্কিন নৃবিজ্ঞানী মাইকেল ফিশার ইমাম খমেনির জনপ্রিয়তা ও জনগণের উপর তার প্রভাব সম্পর্কে বলেন, ইমাম খমেনির বিপ্লব এমনকি মানুষের বিবর্তনের ধারাকে পাল্টে দেয়, ফলে গোটা বিশ্ববাসী তার আধ্যাত্মিক বিপ্লবের গুণমুগ্ধ ভক্তে পরিণত হয়। বিশ্বের কোন রাজনৈতিক নেতা এ দাবি করতে পারবে না যে জনগণের সঙ্গে তাদের এরকম একটি আধ্যাত্মিক বন্ধন তৈরি হয়েছে।
বিশিষ্ট মার্কিন মুসলিম চিন্তাবিদ হামিদ আলগার বলেন, ইরানের ইসলামী বিপ্লবের সমস্ত সাফল্যের মূলে ছিল ইমাম খমেনির প্রতি মানুষের অন্ধবিশ্বাস ও পরিপূর্ণ সমর্থন। কাজেই বলা যায়, ইরাকের বিরুদ্ধে ইরানের যুদ্ধে তেহরানের সবচেয়ে শক্তিশালী জায়গাটি ছিল ইমাম খমেনির আধ্যাত্মিক নেতৃত্ব। ইমাম ইরানের উপর ইরাকে আগ্রাসনের ফলে সৃষ্ট হুমকিকে সুযোগে পরিণত করেন। যে আগ্রাসনের ফলে ইরানের নবগঠিত ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটতে পারত, তিনি সে আগ্রাসনকে এই শাসন ব্যবস্থার ভিত্তি শক্তিশালী করার কাজে লাগান। ইমামের আহ্বানে সাড়া দিয়ে 12 বছরের কিশোর থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সব মানুষ শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রাণ বিসর্জন দিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেন। এভাবে ইমাম আগ্রাসী ইরানি বাহিনীর সম্ভাব্য বিজয়কে তাদের জন্য পরাজয়ের সুস্বপ্নে পরিণত করেন। আর তাও এমন এক সময় যখন প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি সাদ্দাম বাহিনীর জন্য সব ধরনের সহযোগিতার দ্বার উন্মুক্ত করে দিয়েছিল।
ইরানে ইসলামী বিপ্লবের বিজয় বিশ্বের তৎকালীন দুই পরাশক্তির অন্তরে কাঁপন ধরিয়ে দিয়েছিল। 1979 সালের 11 ফেব্রুয়ারি যখন ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে, তখন বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। সে সময় বিশ্বের যে কোনো দেশে যে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তনকে প্রাচ্য অথবা পাশ্চাত্যের কোনো এক পরাশক্তির সমর্থন বা শত্রুতার মানদণ্ডে পরিমাপ করা হতো। কিন্তু ইরানের ইসলামী বিপ্লব দুই পরাশক্তিকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজয় লাভ করে, যা তৎকালীন বাঘা বাঘা রাজনীতিবিদকে নতুন করে ভাবতে বাধ্য করে। আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক যখন প্রাচ্যের সমর্থনপুষ্ট সাদ্দাম সরকারের প্রতি সব ধরনের সহযোগিতার দ্বার অবারিত করে দেয়, তখন ইমাম খমেনি এই যুদ্ধকে হক ও বাতিলের এবং ইসলাম ও কুফরের মধ্যে যুদ্ধ বলে অভিহিত করেন।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে এ বিষয়ে আরো কথা বলার এবং সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানকে পরমাণু সমঝোতার পূর্ণ অর্থনৈতিক সুবিধা ভোগ করার গ্যারান্টি দিলে চলমান আলোচনায় একটি চুক্তি সই হতে পারে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। ভারতের মণিপুর রাজ্যে এক ভূমিধসে সেনা সদস্য সহ 81 জনের মৃত্যুর তিন দিনের মাথায় সেখানে আবার ভূমিধস, অনেকের মৃত্যুর আশঙ্কা। এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের তীব্র সমালোচনা করলেন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, জাতিসংঘকে বিলুপ্ত অথবা এ ধরনের নতুন একটি সংগঠন তৈরি করা হলে কেবল রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে বহিষ্কার করার আহ্বান জানানোর পর একথা বললেন রুশ প্রতিনিধি। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।